দানিয়েলের পুস্তক সংখ্যা ৩১। আমেরিকার সতর্বর্তা আজকের জন্য দানিয়েলের ব্যাখ্যার তাৎপর্য। দেয়ালে লেখা এবং দানিয়েলের বেলশাসরকে দেওয়া ব্যাখ্যা যুক্তরাষ্ট্রের ধর্মত্যাগী রিপাবলিকান সিং এবং ধর্মত্যাগী প্রোটেস্ট্যান্ট সিং উভয়ের বিরুদ্ধেই চূড়ান্ত ঘোষণাকে নির্দেশ করে। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতা পিতৃবৃন্দ এবং অ্যাডভেন্টবাদের অগ্রণীদের প্রারম্ভিক ইতিহাস স্পষ্টভাবে লিপিবদ্ধ রয়েছে, তবু তাতে নিহিত শিক্ষা ও সতর্কবাণীগুলো চার প্রজন্ম ধরে পাশ কাটিয়ে রাখা হয়েছে। বেলশাসর এই সত্যকে নিখুঁতভাবে প্রতিনিধিত্ব করে।
একটি প্রজন্ম বলতে ঠিক কতখানি সময় বোঝায় তা নির্ধারণ করতে সুনির্দিষ্ট সময়সীমা ঠিক করা প্রয়োজন নয়, কারণ ঈশ্বরের বাক্য কখনও ব্যর্থ হয় না এবং তা সরাসরি বলে যে চতুর্থ প্রজন্মেই ঈশ্বর তার প্রকাশিত ইচ্ছার বিরুদ্ধে বিদ্রোহ করা জাতিসমূহের ওপর হিসাবের খাতা বন্ধ করেন।
ঈশ্বর এই সমস্ত কথা বললেন। তিনি বললেন, আমি প্রভু তোমার ঈশ্বর, যিনি তোমাকে মিশরের দেশ থেকে দাসত্বের ঘর থেকে বের করে এনেছি। আমার সম্মুখে তোমার অন্য কোনো ঈশ্বর থাকবে না। তুমি নিজের জন্য কোনো খোদিত মূর্তি বা আকাশের উপরে অথবা পৃথিবীর নিচে অথবা পৃথিবীর নিচের জলে যা কিছু আছে তার কোনো প্রতিমূর্তি সৃষ্টি করবে না। তুমি তাদের সামনে নত হবে না, তাদের সেবা করবে না, কারণ আমি প্রভু তোমার ঈশ্বর, ঈর্ষান্বিত ঈশ্বর, যারা আমাকে ঘৃণা করে তাদের সন্তানদের উপর পিতৃদের অপরাধের শাস্তি তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত দিই, আর যারা আমাকে ভালোবাসে ও আমার আজ্ঞাগুলি পালন করে তাদের হাজার হাজারের উপর করুণা করি। নির্গমন ২:৩ লীলাবর্বর সলমান ক্রোন।
শেষ প্রজন্মে অর্থাৎ প্রাচীন ইসরায়েলের ভবিষ্যৎবাণীতে উল্লেখিত চতুর্থ প্রজন্ময়ে বাপ্তিস্মদাতা যোহন এবং খ্রিস্ট উভয়ই সেই প্রজন্মকে বিষধর সাপের জাত হিসেবে অভিহিত করেছিলেন।
হ্যাঁ, বিষধরদের বংশ।
তোমরা যারা দুষ্ট, তোমরা কিভাবে ভালো কথা বলতে পার? কারণ হৃদয়ের প্রাচুর্য থেকেই মুখ কথা বলে। সৎ মানুষ তার হৃদয়ের উত্তম ভাণ্ডার থেকে ভালো জিনিস বের করে আনে, আর দুষ্ট মানুষ তার দুষ্ট ভাণ্ডার থেকে মন্দ জিনিস বের করে আনে। কিন্তু আমি তোমাদের বলছি, মানুষ যে প্রতিটি অর্থহীন কথা বলবে, বিচার দিনে তার জন্য তাদের হিসাব দিতে হবে। কারণ তোমার কথার দ্বারাই তুমি ধার্মিক গণ্য হবে, আর তোমার কথার দ্বারাই তুমি দোষী সাব্যস্ত হবে। মথি ১২:৩৪।
ভূমির জন্তুর শেষ প্রজন্মে এটি ড্রাগনের এক বিষধর সাপ মতো কথা বলে। ১৮৮৩ সাল থেকে রবিবারের আইন পর্যন্ত রিপাবলিকান শৃঙ্গ মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ঈশ্বর যে আশীর্বাদ জাতির ওপর বর্ষণ করেছিলেন তা নাগরিক ও নেতাদের হৃদয়কে সেই দায়িত্ব থেকে ফিরিয়ে দিল যে দায়িত্ব ছিল সেই নীতিমালাগুলো রক্ষা করা যা তাদের উপভোগ্য সম্পদ ও ঐশ্বর্য সৃষ্টি করেছিল, এবং তারা সেই প্রেরণাও ভুলে গেল যা প্রতিষ্ঠাতা পিতৃবৃন্দকে সেই পবিত্র দলিল প্রণয়নে পরিচালিত করেছিল, যে দলিলই সেই সম্পদ ও ঐশ্বর্য উৎপন্ন করেছিল যা পরে তারা তাদেরকেই প্রলুব্ধ করতে দিয়েছিল। তারা শুধু ওই পবিত্র দলিলের উদ্দেশ্যই ভুলে যায়নি, বরং দলিলটিতে নিহিত নীতিগুলো সংরক্ষণের দায়িত্বও ভুলে গিয়েছিল।
১৮৬৩ সাল থেকে রবিবারের আইন পর্যন্ত প্রকৃত প্রোটেস্ট্যান্ট সিং অ্যাডভেন্টিজম ঈশ্বর উইলিয়াম মিলারের সেবাকার্যের মাধ্যমে যে মৌলিক সত্যগুলো প্রতিষ্ঠা করেছিলেন সেগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ঈশ্বর অ্যাডভেন্টিজমকে যে আশীর্বাদ দিয়েছিলেন তা নাগরিক ও নেতাদের হৃদয়কে তাদের সেই দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল, সেই নীতিগুলো রক্ষা করার দায়িত্ব যা তাদের উপভোগ্য আধ্যাত্মিক ঐশ্বর্য সৃষ্টি করেছিল, এবং তারা অগ্রদূতদের সেই উদ্দেশ্য ভুলে গিয়েছিল। দুটি পবিত্র চার্টে উপস্থাপিত বার্তা প্রণয়নের উদ্দেশ্য, যা ছিল তাদের রক্ষা ও প্রচারের জন্য নির্ধারিত ভবিষ্যৎবাণীমূলক ঐশ্বর্য প্রতিষ্ঠা করা।
প্রভু যখন সিনাই পর্বতে প্রাচীন ইসরায়েলের সঙ্গে চুক্তি করলেন, তখন তিনি তার ১০টি বিধান সংবলিত দুটি পবিত্র ফলক দিলেন, যা তার জনগণের সঙ্গে তার চুক্তি সম্পর্কের প্রতীক হওয়ার কথা ছিল। তিনি যখন বার্ষিক উৎসবগুলি প্রবর্তন করলেন, তখন তিনি নির্দেশ দিলেন যে পেনটেক্সটে দুটি রুটির নিবেদন করা হবে, যেগুলো উপরে তুলে দোলাতে হবে। দুটি রুটির দোলা নিবেদনই ছিল পবিত্র স্থানীয় সেবায় একমাত্র সেই উৎসর্গ যার প্রস্তুতিতে খামির, যা মানবীয় পাপ, বিদ্বেষ, দুষ্টতা ও ভণ্ডামির প্রতীক অন্তর্ভুক্ত থাকত।
তোমাদের গর্ব করা ভালো নয়। তোমরা কি জান না, সামান্য খামিরই সমগ্র মণ্ডকে ফুলিয়ে দেয়? তাই তোমরা পুরাতন খামির দূর করো, যাতে তোমরা নতুন মণ্ড হও, কারণ তোমরা তো খামিরহীন।
কারণ আমাদের পাশখা খ্রিস্ট আমাদের জন্য বলি হয়েছেন। সুতরাং আমরা উৎসব পালন করি পুরাতন খামির দিয়ে নয়, দুর্ভিসন্ধি ও দুষ্টতার খামির দিয়ে নয়, বরং আন্তরিকতা ও সত্যের খামিরহীন রুটির সঙ্গে।
এরই মধ্যে যখন এমন অগণিত জনতা একত্রিত হয়েছিল যে তারা একে অপরকে পদদলিত করছিল, তিনি প্রথমেই তার শিষ্যদের বলতে শুরু করলেন, তোমরা ফরিসিদের খামির থেকে সাবধান থাকো, যা ভণ্ডামি। লুক ১২ মো।
যে দুটি রুটি দুলিয়ে নিবেদন হিসেবে উঁচু করে তোলা হয়েছিল সেগুলো ছিল ১,৪৪,০০০ পতাকার প্রতীক, যারা পাপী হলেও ঈশ্বরের শক্তির দ্বারা নিজেদের মধ্যে থাকা বিদ্বেষ, দুষ্টতা ও ভণ্ডামির খামির দূর করে ফেলেছিল। রুটিগুলোর মধ্যে যে খামির ছিল তা মানুষের পাপীদের প্রতীক ছিল, যারা মালাখি তৃতীয় অধ্যায়ে চুক্তির দূত এর গলানোর ভাটির আগুনে শেকা হওয়ার প্রতীকে উপস্থাপিত শোধনের প্রক্রিয়ার মধ্য দিয়ে পাপকে জয় করেছিল। রুটিগুলো স্বর্গের রুটিরও প্রতীক ছিল, কারণ নিবেদন করার সময় সেগুলোকে দুলিয়ে নিবেদন হিসেবে স্বর্গের দিকে উঁচু করে তোলা হতো।
প্যান্টেক্সটে যখন প্যান্টেক্সটের উৎসবে বহু বছর ধরে নিবেদন করা দুটি রুটির প্রতীকের পূর্তি হল, তখন খ্রিস্টের শিষ্যরা অজাতীয় জগৎ থেকে আরেকটি গোষ্ঠীকে দ্বিতীয় রুটি আহ্বান করার কাজ শুরু করলেন। তখন দুটি রুটি থাকবে, উভয়ই পাপ খামির থেকে শুদ্ধ।
দশ আজ্ঞার দুই ফলক প্রাচীন ইসরায়েলের চুক্তি সম্পর্কের প্রতীকে পরিণত হয়েছিল, এবং নাড়ানো নিবেদনের দুই রুটি প্রারম্ভিক খ্রিস্টীয় মণ্ডলীর সঙ্গে সেই চুক্তি সম্পর্ককে প্রতিনিধিত্ব করে। পৃথিবী থেকে উঠে আসা জন্তুর ইতিহাসের শুরুতে হাবাক্কুকের দুই পবিত্র ফলক আধুনিক ইসরায়েলের অর্থাৎ সত্য প্রোটেস্ট্যান্ট সিংয়ের চুক্তি সম্পর্কের প্রতীক হিসেবে দেওয়া হয়েছিল, যেমন পবিত্র সংবিধান রিপাবলিকান সিংকে দেওয়া হয়েছিল। প্রভু এখন ১,৪৪,০০০কে এক প্রবল সৈন্যবাহিনী হিসেবে উঠে দাঁড়াতে ডাকছেন, এবং তারা যখন তা করবে তখন সাতগুণ অধিক উত্তপ্ত চুল্লিতে নিক্ষিপ্ত হওয়ার মধ্যেই তাদের নাড়ানো নিবেদন নিশানরূপে উচ্চে তোলা হবে।
ওই পতাকা দশ আজ্ঞার আইনকে প্রতিনিধিত্ব করে, এটি তাদেরও প্রতিনিধিত্ব করে যারা জ্বলন্ত চুল্লির আগুনের মধ্যে হাঁটে এবং যাদের পাশে স্বর্গীয় জীবন্ত রুটি আছেন, আবার তাদেরও যারা হাবাক্কুকের দুই পবিত্র ফলকে প্রতীকায়িত ভিত্তিমূলক শিক্ষাসমূহ সমুন্নত রাখেন। সেসব প্রতীকী প্রকাশিত বাক্যের একাদশ অধ্যায়ের দুই সাক্ষীর মধ্যে প্রতিফলিত হয়েছে।
বেলশাজারের বিচার পৃথিবীর জন্তুর উভয় শিঙের বিরুদ্ধে সাক্ষ্যের প্রতিনিধিত্ব করে। সেই বিচারের সময় একজন নারী একটি গির্জা ছিলেন, যিনি বুঝেছিলেন যে রাজ্যে একমাত্র যিনি সেই হাতের লেখা চিনতে ও ব্যাখ্যা করতে পারতেন তিনি ছিলেন দানিয়েল।
আর আমি তোমার বিষয়ে শুনেছি যে তুমি ব্যাখ্যা দিতে পারো এবং ধাঁধার সমাধান করতে পারো। এখন যদি তুমি সেই লেখা পড়তে পারো এবং তার ব্যাখ্যা আমাকে জানাতে পারো, তবে তোমাকে রক্তবর্ণ বস্ত্রে পরানো হবে, তোমার গলায় সোনার শৃঙ্খল থাকবে এবং তুমি রাজ্যে তৃতীয় শাসক হবে। তখন দানিয়েল উত্তর দিয়ে রাজার সামনে বললেন, তোমার উপহারগুলো তোমারই থাকুক আর তোমার পুরস্কার অন্যকে দাও, তবুও আমি রাজাকে সেই লেখা পড়ে শোনাব এবং তার ব্যাখ্যাও তাকে জানাব।
হে রাজা, সর্বোচ্চ ঈশ্বর তোমার পিতা নবুখদনেৎসরকে এক রাজ্য, মহত্ব, গৌরব ও সম্মান দান করেছিলেন, এবং যে মহত্ব তিনি তাকে দিয়েছিলেন তার জন্য সমস্ত জনগণ, জাতি ও ভাষা তার সম্মুখে কাঁপত ও ভীত হত। যাকে ইচ্ছা তিনি হত্যা করতেন, যাকে ইচ্ছা তিনি জীবিত রাখতেন, যাকে ইচ্ছা তিনি উন্নত করতেন আর যাকে ইচ্ছা তিনি অবনমিত করতেন। কিন্তু যখন তার হৃদয় উঁচু হয়ে উঠল এবং অহংকারে তার মন কঠোর হয়ে গেল, তখন তাকে তার রাজকীয় সিংহাসন থেকে অপসারিত করা হল এবং তার কাছ থেকে তার গৌরব কেড়ে নেওয়া হল এবং তাকে মানুষের সন্তানদের মধ্য থেকে তাড়িয়ে দেওয়া হল। তার হৃদয় পশুদের মতো হয়ে গেল এবং তার বাসস্থান হল বন্য গাধাদের সঙ্গে, তাকে গরুর মতো ঘাস খেতে দেওয়া হল এবং তার দেহ স্বর্গের শিশিরে সিক্ত হল, যতক্ষণ না সে জানল যে সর্বোচ্চ ঈশ্বর মানুষের রাজ্যে শাসন করেন এবং তিনি তার উপর যাকে ইচ্ছা নিযুক্ত করেন।
আর তুমি, হে বেলশজ্জর তার পুত্র, তুমি তোমার হৃদয় নম্র করনি, যদিও তুমি এ সবই জানো, বরং তুমি স্বর্গের প্রভুর বিরুদ্ধে নিজেকে উচ্চ করেছ এবং তারা তার গৃহের পাত্রগুলি তোমার সামনে এনেছে, আর তুমি, তোমার অভিজাতেরা, তোমার স্ত্রীরা এবং তোমার উপপত্নীরা সেগুলোতে মদ পান করেছ
এবং তুমি রূপা ও সোনা, পিতল, লোহা, কাঠ ও পাথরের দেবতাদের বন্দনা করেছ, যারা দেখে না, শোনে না, জানেও না, কিন্তু সেই ঈশ্বরকে, যার হাতে তোমার শ্বাস এবং যারই অধীন তোমার সমস্ত পথ, তুমি মহিমান্বিত করনি। তখন তার কাছ থেকে হাতের একটি অংশ পাঠানো হয়েছিল এবং এই লেখা লেখা হয়েছিল, আর লেখা ছিল এই, মেনে মেনে টেকেল উফারসিন। এই কথার ব্যাখ্যা এই, মেনে, ঈশ্বর তোমার রাজ্যের গণনা করেছেন এবং তার অবসান ঘটিয়েছেন। টেকেল, তোমাকে পাল্লায় ওজন করা হয়েছে এবং তোমাকে অপ্রতুল বলে পাওয়া গেছে। পেরেস, তোমার রাজ্য ভাগ করা হয়েছে এবং তা মেদীয় ও পারসীয়দের দেওয়া হয়েছে।
তখন বেলশাসর আদেশ দিলেন এবং তারা দানিয়েলকে রক্তিম বস্ত্র পরাল, তার গলায় সোনার শৃঙ্খল পরিয়ে দিল এবং তার বিষয়ে ঘোষণা করল যে সে রাজ্যে তৃতীয় শাসক হবে। সেই রাতেই কালদীয়দের রাজা বেলশাসর নিহত হলেন আর মিদীয় দারিউস রাজ্য গ্রহণ করলেন। তখন তার বয়স ছিল প্রায় ৬২ বছর। দানিয়েল ৫:৩১।
যুক্তরাষ্ট্রে রবিবারের আইন কার্যকর হলে অধর্মের পেয়ালা এবং অনুগ্রহকালের পেয়ালা জাতির জন্য এবং ধর্মত্যাগী রিপাবলিকান সিং ও ধর্মত্যাগী প্রোটেস্ট্যান্ট সিং এর জন্য পূর্ণ হবে, কারণ ঈশ্বর গণনা করেছেন ষষ্ঠ রাজ্য এবং তা সমাপ্ত করেছেন। উভয় সিং এবং জাতি তুলাদণ্ডে ওজন করা হয়ে যাবে, পবিত্র স্থানে যে বিচার চলছে তার এবং অপ্রতুল বলে পাওয়া যাবে। এরপর যুক্তরাষ্ট্র বিভক্ত হবে, গৃহযুদ্ধ ও স্বৈরতন্ত্র শুরু হবে এবং পরে বাইবেলের ভবিষ্যৎবাণীর সপ্তম ও অষ্টম রাজ্যের হাতে সোপর্দ করা হবে।
আমোরীয়দের বিষয়ে প্রভু বললেন, চতুর্থ পুরুষে তারা আবার এখানে আসবে, কারণ আমোরীয়দের অধর্ম এখনও পূর্ণ হয়নি। যদিও এই জাতি মূর্তি পূজা ও পাপাচারের জন্য কুখ্যাত ছিল, তবু তারা এখনও তাদের অধর্মের পাত্র পূর্ণ করেনি এবং ঈশ্বর তাদের সম্পূর্ণ বিনাশের আদেশ দেননি। লোকেরা যাতে কোনো অজুহাত না রাখতে পারে, সেই জন্য ঈশ্বরীয় শক্তি তাদের সামনে সুস্পষ্টভাবে প্রকাশিত হওয়ার কথা ছিল। করুণাময় স্রষ্টা চতুর্থ পুরুষ পর্যন্ত তাদের অধর্ম সহ্য করতে ইচ্ছুক ছিলেন। তারপর যদি ভালো দিকে কোনো পরিবর্তন দেখা না যায়, তবে তার বিচার তাদের উপর নেমে আসবে। অভ্রান্ত নির্ভুলতায় অনন্ত ঈশ্বর এখনও সকল জাতির সঙ্গে হিসাব রাখেন। যতদিন তার করুণা পশ্চাতাপের আহ্বানের মাধ্যমে প্রস্তাব করা হয়, ততদিন এই হিসাব খোলা থাকে। কিন্তু যখন হিসাবের সংখ্যা ঈশ্বর নির্ধারিত এক নির্দিষ্ট সীমায় পৌঁছায়, তখন তার ক্রোধের কার্যধারা শুরু হয়, হিসাবটি বন্ধ হয়ে যায়, ঐশ্বরিক ধৈর্যের অবসান ঘটে, তাদের পক্ষে আর করুণার জন্য কোনো আবেদন থাকে না।
যুগ যুগান্তর পেরিয়ে ভবিষ্যতের দিকে দৃষ্টি নিক্ষেপ করে নবী তার দর্শনে এই সময়টিকেই দেখেছিলেন। এই যুগের জাতিসমূহ অভূতপূর্ব করুণার প্রাপক হয়েছে, স্বর্গীয় আশীর্বাদের শ্রেষ্ঠটুকু তাদের দেওয়া হয়েছে, তবু তাদের বিরুদ্ধে লিপিবদ্ধ রয়েছে ক্রমবর্ধমান অহংকার, লোভ, মূর্তিপূজা, ঈশ্বরের প্রতি অবজ্ঞা এবং নিকৃষ্ট অকৃতজ্ঞতা। তাদের ঈশ্বরের সঙ্গে হিসাবের খাতা দ্রুতই বন্ধ হয়ে আসছে।
কিন্তু যে বিষয়টি আমাকে কাঁপিয়ে তোলে তা হল, যারা সর্বাধিক আলোকপ্রাপ্তি ও বিশেষ সুযোগ পেয়েছে, তারা প্রবল পাপাচারে কলুষিত হয়ে পড়েছে। তাদের চারপাশের অধার্মিকদের প্রভাবে অনেকে সত্যের স্বীকারকারীদের মধ্যেও শীতল হয়ে পড়েছে এবং মন্দের প্রবল স্রোতে ভেসে যাচ্ছে। সত্যিকারের ধার্মিকতা ও পবিত্রতার ওপর সর্বব্যাপী তাচ্ছিল্য, যাদের ঈশ্বরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নেই, তাদেরকে তার বিধানের প্রতি শ্রদ্ধা হারাতে প্ররোচিত করে। যদি তারা আলো অনুসরণ করত এবং হৃদয় থেকে সত্য মান্য করত, তবে এভাবে অবজ্ঞা ও উপেক্ষিত হলে এই পবিত্র বিধান তাদের কাছে আরও মূল্যবান বলে মনে হতো। ঈশ্বরের বিধানের প্রতি অশ্রদ্ধা যত বেশি প্রকাশ্য হয়, এর পালনকারীদের সঙ্গে জগতের মধ্যে বিভাজন রেখা ততই স্পষ্ট হয়ে ওঠে। এক শ্রেণীর মধ্যে ঐশ্বরিক বিধানসমূহের প্রতি প্রেম যত বাড়ে, অন্য এক শ্রেণীর মধ্যে তাদের প্রতি অবজ্ঞা ততই বাড়ে।
সংকট দ্রুতই ঘনিয়ে আসছে। দ্রুত বেড়ে চলা পরিসংখ্যান দেখায় যে ঈশ্বরের পরিদর্শনের সময় প্রায় এসে গেছে। তিনি শাস্তি দিতে অনিচ্ছুক হলেও তবুও তিনি শাস্তি দেবেন, এবং তা দ্রুতই। যারা আলোর মধ্যে চলেন তারা আসন্ন বিপদের লক্ষণ দেখতে পাবেন, কিন্তু তারা যেন শান্তভাবে, উদাসীনভাবে সর্বনাশের প্রতীক্ষায় বসে না থাকেন, এই বিশ্বাসে নিজেদের সান্ত্বনা দিয়ে যে পরিদর্শনের দিনে ঈশ্বর তার লোকদের আশ্রয় দেবেন। একেবারেই তা নয়, তাদের উপলব্ধি করা উচিত যে অন্যদের উদ্ধার করতে অধ্যবসায়ের সঙ্গে পরিশ্রম করা তাদের কর্তব্য এবং সহায়তার জন্য দৃঢ় বিশ্বাসে ঈশ্বরের দিকে তাকিয়ে থাকা উচিত। ধার্মিক ব্যক্তির কার্যকর আন্তরিক প্রার্থনা বহু ফল আনে। ঈশ্বর ভক্তির খামির তার শক্তি সম্পূর্ণ হারায়নি। যে সময় গির্জার বিপদ ও দুরবস্থা সর্বাধিক হবে, তখন আলোতে দাঁড়িয়ে থাকা সেই ছোট্ট দলটি দেশে যে জঘন্য কাজগুলো হচ্ছে তার জন্য দীর্ঘশ্বাস ফেলবে ও কাঁদবে। কিন্তু বিশেষত তাদের প্রার্থনা গির্জার জন্যই উঠবে, কারণ তার সদস্যরা জগতের রীতিতে চলছে। এই বিশ্বস্ত অল্প কজনের আন্তরিক প্রার্থনা ব্যর্থ হবে না। যখন প্রভু প্রতিশোধ গ্রহণকারী হিসেবে আবির্ভূত হবেন, তখন তিনি সেই সকলের রক্ষক হিসেবেও আসবেন যারা বিশ্বাসকে তার বিশুদ্ধতায় সংরক্ষণ করেছে এবং নিজেদেরকে পৃথিবীর কলুষ থেকে অকলঙ্কিত রেখেছে। এই সময়েই ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি নিজের নির্বাচিতদের পক্ষে প্রতিশোধ নেবেন, যারা দিনরাত তার কাছে আর্তনাদ করে, যদিও তিনি তাদের ব্যাপারে দীর্ঘকাল সহনশীল থাকে। আদেশটি হল, শহরের মধ্য দিয়ে জিরুসালেমের মাঝখান দিয়ে গিয়ে যারা সেখানে সংঘটিত সকল ঘৃণ্যতার জন্য দীর্ঘশ্বাস ফেলে ও ক্রন্দন করে, তাদের কপালে একটি চিহ্ন অঙ্কিত করো। এই দীর্ঘশ্বাস ফেলা ক্রন্দনকারী লোকেরা জীবনের বাক্য তুলে ধরছিল। তারা ভর্ৎসনা করেছিল, পরামর্শ দিয়েছিল এবং অনুনয় করেছিল। যারা ঈশ্বরকে অসম্মান করছিল তাদের মধ্যে কিছুজন অনুতপ্ত হয়ে তার সামনে নিজেদের হৃদয় নম্র করেছিল। কিন্তু প্রভুর মহিমা ইসরায়েল থেকে প্রস্থান করেছিল। যদিও অনেকে এখনও ধর্মের রূপরীতি বজায় রেখেছিল, তার শক্তি ও উপস্থিতি অনুপস্থিত ছিল। টেস্টিমনিস খণ্ড ৫ ২০৮-২০০।
বেলশাসরের সামনে দাঁড়িয়ে থাকা দানিয়েল যাদের প্রতিনিধিত্ব করেন, যারা ফিউচার ফর আমেরিকা সম্পর্কে জানেন, তারা তখন দানিয়েলের রক্তিম বস্ত্র, একটি স্বর্ণের হার গ্রহণ করবেন এবং রাজ্যের তৃতীয় শাসক হিসেবে ঘোষিত হবেন। রক্তিম হল প্রথম জাতের চিহ্ন ও রং, যারা পিতার উত্তরাধিকার থেকে দ্বিগুণ অংশ পান, যারা ১,৪৪,০০০।
এরা সেই সকল ব্যক্তি যারা নারীদের সঙ্গে কলুষিত হয়নি, কারণ তারা কুমার। এরা সেই সকল ব্যক্তি যারা মেষ শিশুকে যেখানেই তিনি যান অনুসরণ করে। এদেরকে মানুষদের মধ্য থেকে উদ্ধার করা হয়েছে ঈশ্বর ও মেষ শিশুর উদ্দেশ্যে প্রথম ফল হিসেবে। প্রকাশিত বাক্য ১৪:১৪।
নিশান হিসেবে উঁচু করে তোলা দুটি রুটির মধ্যে প্রথম জাত প্রথম ফলের হাতেই রক্তবর্ণ সুতো বেঁধে দেওয়া হয়।
আর এমন হল যে যখন তার প্রসব বেদনা উঠল, তখন একজন তার হাত বার করল এবং ধাত্রী তার হাতটি নিয়ে তাতে একখানি লাল সুতো বেঁধে বলল, এই আগে বেরিয়েছে। এবং এমন হল যে যখন সে তার হাতটি ফিরিয়ে নিল, দেখ তার ভাই বেরিয়ে এল। তখন সে বলল, তুমি কি করে ভেঙে বেরিয়ে এলে? এই ভাঙন তোমারই উপর থাকুক। অতএব তার নাম রাখা হল ফারেস। আর পরে তার ভাই বেরিয়ে এল যার হাতে সেই লাল সুতো বাঁধা ছিল, এবং তার নাম রাখা হল জেরা। উৎপত্তি ৩৮:২।
পবিত্র শাস্ত্রে স্কারলেট শব্দটির প্রথম উল্লেখ পাওয়া যায় সেই ঘটনায় যখন যিহুদা কর্তৃক জন্মপ্রাপ্ত যমজদের মধ্যে জ্যেষ্ঠ জারা, যার নামের অর্থ উদীয়মান আলো, প্রথমেই বেরিয়ে আসে। তাদের মা তামার, যিনি বেশ্যা সেজেছিলেন, ছিলেন যিহুদার মৃত দুষ্টপুত্রের স্ত্রী। উদীয়মান আলো জারা যিহুদা গোত্রের ছিলেন এবং তার হাতে একটি রক্তিম সুতো বাঁধা ছিল। ফারেজ শব্দটির অর্থ ভেঙে বের হওয়া, এবং তিনি তাদের প্রতিনিধিত্ব করেন যারা পোপতন্ত্র থেকে বিচ্ছিন্ন হয়ে রবিবার আইন সংকটের সময়ে ব্যাবিলন থেকে বেরিয়ে আসে।
রক্তিম রেখাও ছিল সেই চিহ্ন যা জেরিহোর পতিতাকে রক্ষা করেছিল যখন জেরিহো শহরটি ধ্বংস করা হয়েছিল।
দেখ, যখন আমরা দেশে প্রবেশ করব, তখন যে জানালা দিয়ে তুমি আমাদের নামিয়েছিলে, সেই জানালায় তুমি এই রক্তবর্ণ দড়ি বাঁধবে, এবং তুমি তোমার পিতা, তোমার মাতা, তোমার ভাইদের এবং তোমার পিতার সমগ্র পরিবারের লোকদের তোমার ঘরে আনবে। আর এমন হবে যে যে কেউ তোমার ঘরের দরজা পেরিয়ে রাস্তায় বেরিয়ে যাবে, তার রক্ত তারই মাথার ওপর থাকবে, আর আমরা নির্দোষ থাকবে। আর যে কেউ ঘরের মধ্যে তোমার সঙ্গে থাকবে, যদি তার ওপর কোনো হাত পড়ে, তবে তার রক্ত আমাদের মাথার ওপর থাকবে। আর যদি তুমি আমাদের এই বিষয় প্রকাশ কর, তবে যে শপথ তুমি আমাদের করিয়েছ তার থেকে আমরা মুক্ত থাকব। তখন সে বলল, তোমাদের কথা মতোই হোক। আর সে তাদের বিদায় দিল, তারা চলে গেল, এবং সে জানালায় সেই রক্তবর্ণ দড়িটি বেঁধে দিল। যিহোশু ২:১২।
দানিয়েলের রক্তবর্ণ বস্ত্র নির্দেশ করে যে
তখন তিনি 1,44,000কে প্রতিনিধিত্ব করছেন। উচ্চে তুলে দোলানো দুটি রুটির মধ্যে প্রথমটি, রুটিরূপে তারা স্বর্গের রুটিকে প্রতিনিধিত্ব করে, যাকে ক্রুশবিদ্ধ হওয়ার পথে সাধারণ সভাগৃহে রক্তবর্ণ বস্ত্র পরানো হয়েছিল। বেলশাসরের ভোজসভা, যা ছিল সেই সাধারণ সভাগৃহের প্রতিরূপ যেখানে যীশুকে রক্তবর্ণ বস্ত্র পরানো হয়েছিল, সেখানে রক্তবর্ণ বস্ত্রটি দেওয়া হয় তাদের যারা ফিউচার ফর আমেরিকায় ঠিক সামনে আসতে থাকা সংকটটি বোঝে।
তখন প্রদেশপালের সৈন্যরা যীশুকে বিচারালয়ে নিয়ে গেল এবং তার কাছে সমগ্র সৈন্যদল জড়ো করল, আর তারা তাকে উলঙ্গ করে তার গায়ে রক্তবর্ণ চোগা পড়াল। মথি 87:27-28।
দানিয়েল যাদের প্রতিনিধিত্ব করেন তাদের দেওয়া বস্ত্রটি খ্রিস্টের ধার্মিকতার বস্ত্র, যা সাদা।
আসো আমরা আনন্দিত হই ও উল্লাস করি এবং তাকে সম্মান দিই, কারণ মেষশাবকের বিবাহ এসে গেছে এবং তার স্ত্রী নিজেকে প্রস্তুত করে নিয়েছে, আর তাকে সূক্ষ্ম সুতির পরিষ্কার ও শুভ্র বস্ত্র পরিধান করতে দেওয়া হল, কারণ সেই সূক্ষ্ম সুতির বস্ত্রই পবিত্রদের ধার্মিকতা। প্রকাশিত বাক্য 19:8।
যাদের প্রতিনিধিত্ব দানিয়েল করেন তাদের দেওয়া বস্ত্রটি একই সঙ্গে রক্তিম ও শুভ্র, কারণ তাদের বস্ত্র ধোপার সাবান দিয়ে ধোয়া হয়েছে। মালাখির 3 অধ্যায়ের ধোপার দ্বারা, যখন তিনি লেবির পুত্রদের শুদ্ধ করেন।
কিন্তু
তার আগমনের দিনকে সহ্য করতে পারবে, আর তিনি প্রকাশিত হলে কে দাঁড়াতে পারবে? কারণ তিনি ধাতুশোধকের আগুনের মতো এবং ধোপাদের সাবানের মতো, তিনি রৌপ্য শোধক ও পরিশোধকের মতো বসবেন, তিনি লেবির সন্তানদের শুদ্ধ করবেন এবং তাদের সোনা ও রৌপ্যের মতো শোধন করবেন, যাতে তারা ধার্মিকতার সঙ্গে প্রভুর উদ্দেশ্যে নৈবেদ্য অর্পণ করতে পারে। মালাখি 3:2-3।
বস্ত্রটি সাদা, কিন্তু একমাত্র এই কারণে যে তা মেষ শাবকের রক্তিম রক্তে ধোয়া হয়েছে।
আর যীশু খ্রিস্টের কাছ থেকে,
যিনি বিশ্বস্ত সাক্ষী, মৃতদের মধ্য থেকে প্রথম জাত এবং পৃথিবীর রাজাদের শাসনকর্তা, তিনি আমাদের ভালোবাসলেন এবং তার নিজের রক্তে আমাদের পাপসমূহ থেকে ধুয়ে শুচি করলেন এবং আমাদেরকে ঈশ্বর অর্থাৎ তার পিতার জন্য রাজা ও যাজক করলেন। তারই হোক মহিমা ও প্রভুত্ব যুগে যুগে, আমেন। প্রকাশিত বাক্য 1:6।
সোনার হারের প্রথম উল্লেখ ঘটে যখন জোসেফকে মিশরের নেতৃত্বে নিয়োগ করা হয়।
আর ফিরাউন জোসেফকে বললেন,
দেখ, আমি তোমাকে মিশরের সমস্ত দেশের ওপর স্থাপন করেছি। আর ফিরাউন নিজের হাত থেকে আংটি খুলে তা জোসেফের হাতে পরিয়ে দিলেন এবং তাকে সূক্ষ্ম সুতির বস্ত্র পরিয়ে দিলেন এবং জোসেফের গলায় সোনার হার পরিয়ে দিলেন, আর তার যে দ্বিতীয় রথ ছিল তাতে তিনি তাকে আরোহী করালেন এবং তার সামনে তারা হাঁক দিল, হাঁটু নত করো, এবং তিনি তাকে মিশরের সমস্ত দেশের ওপর শাসক করলেন। আর ফিরাউন নিজের হাত থেকে আংটি খুলে তা জোসেফের হাতে পরিয়ে দিলেন এবং তাকে সূক্ষ্ম সুতির বস্ত্র পরিয়ে দিলেন এবং জোসেফের গলায় সোনার হার পরিয়ে দিলেন। উৎপত্তি 41:41-43।
ফারাও জোসেফকে মিশরের শাসক হিসেবে নিয়োগ করার কারণ ছিল যে জোসেফ পূর্ব বাতাসের বিধ্বংসী ঝাপটার সঙ্গে সম্পর্কিত 7 বার বিষয়ে ফারাওয়ের স্বপ্নের ব্যাখ্যা করতে পেরেছিলেন।
আর ফারাও জোসেফকে বললেন, আমার স্বপ্নে দেখলাম, দেখ, আমি নদীর তীরে দাঁড়িয়ে আছি, আর দেখ, নদী থেকে 7টি গাভী উঠল, তারা মোটা মাংসাল ও সুদর্শনা, আর তারা চারণভূমিতে চরছিল, আর দেখ, তাদের পরে আরও 7টি গাভী উঠল, রুগ্ন, অত্যন্ত কুৎসিত ও কৃশকায়, এমন খারাপ গাভী আমি সমগ্র মিশর দেশে কখনো দেখিনি, আর সেই কৃশ ও কুৎসিত গাভীগুলো প্রথমের 7টি মোটা গাভীকে খেয়ে ফেলল, আর তারা যখন তাদের খেয়ে ফেলল তখনও বোঝা গেল না যে তারা তাদের খেয়েছে, বরং তারা আরম্ভের মতোই কুৎসিত রইল। তাই আমি জেগে উঠলাম, আর স্বপনে আবার দেখলাম, দেখ, এক ডাঁটায় 7টি শস্যের শীষ উঠল, পূর্ণ ও ভালো, আর দেখ, তাদের পরে আবার 7টি শীষ উঠল, শুষ্ক, পাতলা এবং পূর্ব বায়ুতে দগ্ধ, আর সেই পাতলা শীষগুলো 7টি ভালো শীষকে গ্রাস করল। আর আমি এটি জাদুকরদের বলেছিলাম, কিন্তু কেউই আমাকে এর ব্যাখ্যা জানাতে পারল না। তখন জোসেফ ফারাওকে বললেন, ফারাওয়ের স্বপ্ন একটাই, ঈশ্বর ফারাওকে দেখিয়েছেন তিনি যা করতে যাচ্ছেন। উৎপত্তি 41:17-50।
জোসেফ পংক্তির উপর পংক্তি নীতিতে ফারাওয়ের স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন, কারণ তিনি প্রথমেই ফারাওকে জানালেন যে দুটি স্বপ্ন আসলে একটিই ছিল। তারপর তিনি গরু এবং শীষ এই দুটি বিষয়ের সঙ্গে যুক্ত 7 শব্দটিকে প্রতীক হিসেবে ব্যাখ্যা করলেন। এই অংশে 7 শব্দটি লেবীয় পুস্তকের 26 অধ্যায়ে 7 বার হিসেবে অনুদিত একই শব্দ, জোসেফ সাতকে সাত বছর বা 2520 দিনের প্রতীক হিসেবে ব্যাখ্যা করেছিলেন। জোসেফ ও দানিয়েল উভয়েই লেবীয় পুস্তক 26-এর সাতবারের প্রতীকের ব্যাখ্যা করছিলেন।
ফেরাউনের স্বপ্নে দুর্ভিক্ষ ঘটেছিল শস্যের শীষগুলো পূর্ব বাতাসে ঝলসে যাওয়ার ফলে।
পঙ্ক্তি পর পঙ্ক্তি, যেমন জোসেফ সরাসরি ব্যবহার করেন, পূর্ব বাতাস চিহ্নিত করে যে দুর্ভিক্ষ ও অর্থনৈতিক ধসের সময়কাল ইসলামী সৃষ্টি করে, যা শুরু হয় যখন জোসেফ ও দানিয়েলকে সোনার হার দেওয়া হয়, যা বিশ্ববাসীর উদ্দেশ্যে পতাকা উত্তোলনের প্রতীক। জোসেফের মিশর এবং দানিয়েলের বাবিলন থেকে ঈশ্বরের অন্য ভেড়ার পালকে বের করে আনার আহ্বান।
বাইবেলের ভবিষ্যৎবাণীতে যেসব শক্তিকে দুটি জাতি হিসেবে উপস্থাপন করা হয়েছে, সেগুলোই যুক্তরাষ্ট্রের দুটি শিংকে প্রতিনিধিত্ব করে। এর মধ্যে রয়েছে ফ্রান্স, যা ভবিষ্যৎবাণীর দৃষ্টিতে সদম ও মিশরের সমন্বয়ে গঠিত বলে বিবেচিত, এবং ইসরায়েল, যা উত্তর ও দক্ষিণ রাজ্য নিয়ে গঠিত ছিল, এছাড়াও মিদীয় পারস্য সাম্রাজ্য। দানিয়েলের অষ্টম অধ্যায়ে মিদীয় পারস্যের দুটি শিং ইঙ্গিত করে যে সেই রাজ্যের একটি শিং সর্বশেষে উঠে আসে।
তখন আমি চোখ তুলে দেখলাম, আর দেখ, নদীর ধারে দুই শিংযুক্ত এক ভেড়া দাঁড়িয়েছিল, আর সেই দুই শিং উঁচু ছিল, কিন্তু একটি আরেকটির চেয়ে বেশি উঁচু, এবং যে বেশি উঁচু ছিল সেটাই পরে উঠল। দানিয়েল 8:10।
মেদো পারস্যের দুটি শিং পৃথিবীর পশুর দুটি শিংকে প্রতিনিধিত্ব করে, এবং অতএব পৃথিবীর পশুর শিংগুলোর মধ্যে একটি অবশ্যই উচ্চতর হবে এবং শেষে উঠবে। 97 সালে শেষকালের সময়ে পৃথিবীর পশুর শাসন শুরু হয়েছিল, এবং এলিয়া নবী, যার প্রতিনিধিত্ব করেছিলেন উইলিয়াম মিলার, প্রোটেস্ট্যান্টবাদের শিংকে কার্মেল পর্বতে নিয়ে গিয়েছিলেন, সত্য নবী ও মিথ্যা নবীর মধ্যে পার্থক্য প্রকাশ করার জন্য একটি মোকাবিলা হওয়ার কথা ছিল, যা কার্মেল পর্বতের পরীক্ষায় সম্পন্ন হয়েছিল। সেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 11 আগস্ট 1840 থেকে 22 অক্টোবর 1844 পর্যন্ত,
যে সময় যুক্তরাষ্ট্রের প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়সমূহ পাপাল রোমে ফিরে গিয়ে তার কন্যায় পরিণত হচ্ছিল। সেই একই সময়ে মিলারাইট অ্যাডভেন্টবাদকে ঐশ্বরিক বিধান মতে সত্য নবী হিসেবে চিহ্নিত করা হয়েছিল। 1813 সালে যখন তারা ধাপে ধাপে এলিয়ার বার্তা প্রত্যাখ্যানের কাজ শুরু করল, তখন মিলারাইট অ্যাডভেন্টবাদের সত্য প্রোটেস্ট্যান্ট শিং বিপদগামী প্রোটেস্ট্যান্টবাদের মতোই বাইবেল অধ্যয়নের দূষিত পদ্ধতিতে ফিরে গিয়ে সেই একই সহভাগিতায় ফিরে গেল। ঠিক সেই সময়ে মার্কিন গৃহযুদ্ধ শুরু হয়। মনে রাখুন, পবিত্র আত্মাকে যখন প্রত্যাখ্যান করা হয়, তখন অন্য আত্মা আধিপত্য স্থাপন করে, আর তার ফল সর্বদা যুদ্ধ। তখন দেশটি আক্ষরিক, রাজনৈতিক ও ভবিষ্যৎবাণীমূলক অর্থে বিভক্ত হয়ে পড়ে। সে সময় থেকে রিপাবলিকানবাদের শিং দুটি প্রধান রাজনৈতিক দলের মধ্যে ক্রমবর্ধমান সংগ্রামে লিপ্ত থাকবে।
1863 সালকে বিভেদের প্রতীক বলা যায়, কারণ এই বছরটি ছিল উত্তর ও দক্ষিণের গৃহযুদ্ধের ঠিক কেন্দ্রবিন্দু। সেই 1863 সাল থেকেই রিপাবলিকান শিংয়ের দুটি রাজনৈতিক গোষ্ঠী এবং প্রোটেস্ট্যান্ট শিংয়ের দুটি গোষ্ঠী গড়ে ওঠে। রিপাবলিকান শিংয়ের ক্ষেত্রে ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান দল, আর প্রোটেস্ট্যান্ট শিংয়ের ক্ষেত্রে রবিবার পালক ও সাবাত পালক ধর্মত্যাগী প্রোটেস্ট্যান্টরা। প্রতিটি শিংয়ের এই দ্বিখণ্ডন খ্রিস্টের যুগে সাদুকি ও ফারিসিদের দ্বারা প্রতিকায়িত হয়েছিল। একটি শ্রেণী প্রতিষ্ঠার মূল নীতি সরাসরি প্রত্যাখ্যান করেছিল, আর অন্যটি সেই মূল নীতি রক্ষার দাবি করলেও শেষ পর্যন্ত সেগুলোকে মানুষের প্রথা ও রীতিনীতির দ্বারা প্রতিস্থাপিত করেছিল।
11 সেপ্টেম্বর 2001 সালে পশুর প্রতিমার পরীক্ষা পর্ব ভবিষ্যৎবাণীমূলকভাবে সূচিত হয়েছিল, এবং তা তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় রবিবারের আইনে বা বেলশাজারের মধ্য ভোজে। রবিবারের আইনই সেই চিহ্ন যা নির্দেশ করে যে গির্জা ও রাষ্ট্রের সংযুক্তি সম্পূর্ণ বিকশিত হয়েছে। সেই সময় ধর্মত্যাগী রিপাবলিকানিজম ও ধর্মত্যাগী প্রোটেস্ট্যান্টিজমের দুই শিং একটিমাত্র ধর্মত্যাগী শিংয়ে পরিণত হয়, এবং তখনই দানিয়েলকে তৃতীয় শিং অথবা তৃতীয় শাসক বা শেষে উঠে আসা এবং উচ্চতর সত্য প্রোটেস্ট্যান্ট শিং হিসেবে স্থাপন করা হয়, কারণ তখনই তাকে নিশানরূপে উত্তোলিত করা হয়।
জোসেফ ও দানিয়েল একই ভাববাণীর রেখা,
কারণ পঙ্ক্তির পর পঙ্ক্তি সব নবীই শেষ দিনসমূহকে চিহ্নিত করছেন। তারা উভয়েই সাত সময়কালকে দেখেই চিনেছিলেন। ইসলামের পূর্বের হাওয়া দেওয়ালের নিচ দিয়ে ঢুকে আসছে, যখন তারা বেলশাজার ও ফারাওকে আমেরিকার ভবিষ্যৎ কী তার ব্যাখ্যা দিচ্ছে।
তারা খ্রিস্টের ধার্মিকতার রক্তবর্ণ পোশাক পরিহিত, যা হল শুভ্র বস্ত্র, খ্রিস্টের রক্তেই যা শুভ্র হয়েছে। তারা একটি নিশান হিসেবে উত্তোলিত হয় এবং মুকুট বা সোনার শৃঙ্খল রূপে উপস্থাপিত হয়, যখন তারা উচ্চে উঠে আসে এবং শেষ পর্যন্ত উঠে এসে তৃতীয় শাসক হয়ে ওঠে।
আমরা পরবর্তী প্রবন্ধে দানিয়েলের ষষ্ঠ অধ্যায় নিয়ে চালিয়ে যাব।
সেই উন্মত্ত বোকামির শেষ রাতে বেলশাসর ও তার রাজপুরুষেরা তাদের অপরাধের মাত্রা এবং কালদীয় রাজ্যের অপরাধের পরিমাপ পূর্ণ করে ফেলেছিল। তখন ঈশ্বরের নিবারণকারী হাত আর আসন্ন অনিষ্টকে প্রতিহত করতে পারল না। বহুবিধ ব্যবস্থার মাধ্যমে ঈশ্বর তাদের তার বিধানের প্রতি শ্রদ্ধা শিখাতে চেয়েছিলেন। আমরা বাবিলকে আরোগ্য করতে চেয়েছিলাম, স্বর্গ পর্যন্ত যাদের বিচার তখন পৌঁছাচ্ছিল তাদের সম্পর্কে তিনি ঘোষণা করলেন, কিন্তু সে আরোগ্য লাভ করেনি। জিরোমীয় ইকবশ নয়, মানবহৃদয়ের অদ্ভুত বিপদকামিতার কারণে শেষ পর্যন্ত ঈশ্বর সেই অপ্রত্যাহারযোগ্য দণ্ডাদেশ ঘোষণা করাকে অপরিহার্য বলে মনে করলেন। বেলশাসর পতিত হবেন এবং তার রাজ্য অন্যদের হাতে চলে যাবে। নবী ও রাজারা প্যাৎসুস্তুড।